خدا بھی دیا عشق مصطفیٰ، علم و عمل شدھیر پروچیستا، شریعت طریقاتیر چنتا دھارا، شعبیر شو مستی مدنی مذاکرہ، مدنی مذاکرہ.
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. فرمان مصطفی صلی اللہ تعالی علیہ وآلہ وسلم، مسلمان جتکھن امار اوپر درود شریف پاٹ کرتے تھاکے فرشترا تار اوپر رحمت پریرن کرتے تھاکے، اکھن بندار اچھا کم پڑک با بیشی. صلوا على الحبيب صلى الله تعالى على محمد.
মাদানি মুজাকারায় আমির আহলে সুন্নতের কাছে আরজ হলো, ইয়া সাইয়েদি, অনেক সময় এমন হয় যে কাজ করলে প্রশংসা করা হয় আর কতিপয় লোক সামনে এসে তার প্রশংসা করে থাকে যে খুব নেক কাজ করেছে, এমন কাজ করেছে। ইয়া সাইয়েদি, সঠিক প্রশংসা করলে বা বারংবার প্রশংসা করলে কি আত্মগৌরবের অভ্যাস সৃষ্টি হয়ে যায়?
প্রশংসা যদি কারো করা হয় তো স্বাভাবিকভাবে তার এই সম্ভাবনা থাকে যে ফুলে যাবে। এখন এটা যে উৎসাহ প্রদানের নামেও প্রশংসা করা হয়, কখনো এমনটা হয় যে তার দ্বারা কোনো কাজ করাতে হলে তখনও তার প্রশংসা করা হয়, এর মধ্যে রিস্ক ফ্যাক্টর বিদ্যমান রয়েছে। কারো প্রশংসা করে তাকে তো পরীক্ষার মধ্যে ফেলে দেয়া হয়। আচ্ছা, কতিপয়ের আকাঙ্ক্ষা থাকে, তাদের আকাঙ্ক্ষা হলো যে তাদের প্রশংসা করা হোক, তারা সামনে অগ্রসর হয়ে নিজ কাজ উপস্থাপন করে থাকে যে আমি এটা করেছি, আমি ওটা করেছি, সেটা করেছি, এত বছর যাবৎ আমি মাদানী কাফেলায় সফর করে থাকি, এত বছর হয়ে গেছে আমার তাহাজ্জুদ মিস হয়নি, দালাইলুল খয়রাত আমার পূর্ব থেকেই অভ্যাস রয়েছে পাঠ করার, আমি পড়ে থাকি, এত এত দুরূদ শরীফ পাঠ করে থাকি, আমি 2000 বার দুরূদ শরীফের সওয়াব আপনাকে উপহার স্বরূপ দিচ্ছি, এভাবেও বলে থাকে। তো মানুষ এভাবে মুস্কি হেসে বলে থাকে, মাশা আল্লাহ, বহুত বহুত শুক্রিয়া, জাজাক আল্লাহ। এখানে এমনটা যে অনেক সময় এভাবে হয় যে মানুষ প্রশংসা কুরানোর সুযোগ খুঁজতে থাকে যে তার প্রশংসা করা হোক, আর যদি তাকে লিফট না করায় কেউ, অথবা নিজ কোনো পুণ্য প্রকাশ করলে এবং কাজ উপস্থাপন করে আর যদি তাকে কেউ লিফট না করায় তো সে অসন্তুষ্ট হয়ে যায়, ভিতর থেকে তার ভালো লাগে না। আরে ছাড়ো ভাই, ভালো লাগলো না, আমি বললাম তো সে লিফটই করালো না। এক শ্রেণী আপনারা দেখবেন, আমি রজব শাবান আর রমজান 3 মাসের রোজা রেখে থাকি, এমন আপনারা এক শ্রেণী দেখবেন, তারা বলবে আপনারাও জানেন যে অমুক 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 এই রোজাও রেখে থাকি। কিভাবে জানলেন? তো সাধারণত নিজে বেচারা তার ধৈর্য হয় না আর সে বলে ফেলে, আর নিজেকে নিজেই পরীক্ষার মধ্যে ফেলে দেয়। অতপর এখানে এমনটা যে লৌকিকতার আশঙ্কা থাকে, লৌকিকতার আত্মতুষ্টি সাধারণত আত্মতুষ্টি থাকে, এজন্যই তো মানুষ নিজ আমল প্রকাশ করে, আবার সম্মান প্রসিদ্ধি বাহবা এর আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছে থাকে। আল্লাহ করিম আমাদেরকে একনিষ্ঠতা দান করুন। তবে যাক, কেউ নিজ পুণ্য প্রকাশ করলে আমরা তাকে আত্মতুষ্টির রোগী বলবো না এবং লৌকিকতাকারীও বলবো না। প্রত্যেককে নিজেকে নিয়ে চিন্তা করা উচিত যে আমি কেন নিজ আমলের, নিজ পুণ্যের, নিজ ভালো কাজের কথা লোকদের সামনের আলোচনা কেন করে থাকি, আমি কি চাই, এটাই নিজেই নিজে চিন্তা করা উচিত। এই বিষয়ে প্রশংসা সামনাসামনি করার ক্ষেত্রে এটা ইহাউল উলুমের তৃতীয় খণ্ডে খুব সুন্দর বর্ণনা রয়েছে যে কখন প্রশংসা করা উচিত, কখন করা উচিত না, আর কতিপয় মানুষের এমন মর্যাদা লাভ হয়ে থাকে যে তার সামনে প্রশংসা করলে তার কোনো পার্থক্য হয় না। তবে এই মাকাম সবার লাভ হয় না। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
বাপাজানের কাছে এই আরজ হলো যে যদি কোনো মানুষ গীবত করে থাকে, তারপর যদি সে কান্না করে করে তবা করে, তাহলে কি তার তবা কবুল হয়ে যাবে?
হ্যাঁ, গীবত যদি কারো করে থাকে তো তওবা করা উচিত। আল্লাহ কবুলকারী রয়েছেন। কান্না করে করলেও তখনও সঠিক হবে, বিনা কান্না করে তওবা করলে এটাও করতে পারেন। কান্না না আসলে কি করবে মানুষ? অনুশোচনা থাকা, লজ্জিত হলে তো তওবা কবুল হয়ে যাবে আল্লাহর রহমতে। অবশ্য যার গীবত করেছে সে জেনে গেল, তখন তওবা করার পাশাপাশি এটাও জরুরি রয়েছে যার গীবত করেছে তার কাছেও ক্ষমা চাইবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
ইয়া সাইয়েদি, কতিপয় ইসলামী ভাইয়ের স্বভাব হলো তারা কথায় কথায় অপরকে মাক্কার বলে থাকে। আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার কাছে এই আরজ হলো যে মাক্কার কাকে বলা হয়?
মাক্কার মানে ধোকাবাজ। তো এটা স্পষ্ট ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার, কোন মুসলমানকে ধোকাবাজ বলা এটা এক ধরনের গালি হয়ে থাকে যার মাধ্যমে তাকে তিরস্কার করা হয়। এটা বলা উচিত না। তওবাও করবে আর যাকে বলেছে তার কাছে ক্ষমাও চাইবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। রিজওয়ান শেখ প্রশ্ন করেছেন যে ঘরের কর্মচারীকে কি যাকাত আর সদকা দেওয়া যাবে?
যদি সে যাকাত নেয়ার উপযুক্ত হয়ে থাকে তো যাকাত তাকে দেয়া যাবে। নফল সদকার ব্যাপারে তো ভিন্ন কথা রয়েছে। যা ওয়াজিব সদকা রয়েছে যেমন ফিতরা, যদি তারা যাকাতের অধিকারী হয় আর শর্তসমূহ পাওয়া যায়, যেমন উদাহরণস্বরূপ তিনি সৈয়দ নয়, যাকাত তাকে দিতে পারবেন।
প্রিয় আমির আহলে সুন্নাতের নিকট আরজ হলো, এখন যেমন আপনারা ইরশাদ করেছেন যে ঘরের চাকর যদি সে অধিকারী হয়ে থাকে তাহলে তাকে যাকাত দেয়া যেতে পারে, তো জিজ্ঞাসা করা ছিল যে যাকাত কি আলাদা দিব এবং তার মান্থলি স্যালারি যা রয়েছে সেটা ভিন্ন দিব, বা যাকাতই স্যালারিতে কাউন্ট করতে পারবো, এর ব্যাখ্যা করে দিন।
যদি যাকাত দেয়া হয় স্যালারি অর্থাৎ বেতনের নিয়তে, তখন তো যাকাত আদায়ই হবে না। তার যে স্যালারি রয়েছে, তার যে বেতন রয়েছে, সেটা তো আন্ডারস্টুড পরিপূর্ণ দিতে হবে। আর এই যাকাত তো যা তাকে দেয়া হবে তা অতিরিক্ত সাদাকা, সেটা তো আলাদাভাবেই দিতে হবে।
মোহাম্মদ রমজান আত্তারি ইস্তাম্বুল থেকে আরজ করছি। প্রিয় আমিরে হালে সুন্নতের খিদমতে আরজ হলো, আপনি এমন মাদানী ফুল দিয়ে দিন যেন সকলে একে অপরের সাথে সত্য আর শুধু সত্য বলে। জাযাকুমুল্লাহ খায়ের।
আমাদের আল্লাহ সত্য, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, সকল নবী সত্যবাদী, আউলিয়াই কিরামও সত্যবাদী, সাহাবাই কিরামও সত্যবাদী, আহলে বাইতে আতহারও সত্যবাদী, আর কোরআনে পাকের মধ্যেও রয়েছে কুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। তো আলহামদুলিল্লাহ আমরা সত্যবাদীদের সাথে রয়েছি। আমাদের সকলকে সর্বদা সত্য কথা বলা উচিত। প্রসিদ্ধ প্রবাদও রয়েছে, সত্যবাদীর কোনো ভয় নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আবু ইব্রাহিম মোহাম্মদ নোমান আত্তারি আরজ করছি, এটা ইরশাদ করুন, পূর্ণময় প্রতিটি কাজে কি লৌকিকতা থাকে?
লৌকিকতা হয়ে থাকে ইবাদতের মধ্যে, যা পূর্ণ রয়েছে, যা নেকি রয়েছে, তো ইবাদতে লৌকিকতা হয়ে থাকে। ইবাদত এজন্য করা যে অপরের অন্তরে আমার সম্মান সৃষ্টি হবে, শ্রদ্ধা সৃষ্টি হবে, অথবা তার থেকে কিছু অর্থ আমি অর্জন করব, তো এমনটা হলো লৌকিকতা, রিয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আচ্ছা, ভিন্ন কোনো কাজ রয়েছে যার সম্পর্ক ইবাদতের সাথে নয়, তো সেটা তো এর নামে হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা তাকে লৌকিকতা জিয়াকারীর নাম দিব না, তাতে লৌকিকতার আযাবের যে অবস্থা রয়েছে তা নেই। লৌকিকতা কেবল ইবাদতের মধ্যেই হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আমার প্রশ্ন হলো যে বিনয়ের অর্থ কি নম্রতা অথবা অহংকার না করা বিনয়? কতিপয় উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিন এবং আমি কিভাবে নিজের মধ্যে বিনয় সৃষ্টি করতে পারি?
অহংকার হল যে নিজের চেয়ে অপরকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা। আর বিনয় হচ্ছে নিজেকে নিজে তুচ্ছ মনে করা, নিজেকে নিজে নত করা অপরের সামনে। কিছুটা এই ধরনের সারাংশ হয়ে থাকে বিনয়ের। নম্রতা ভিন্ন বিষয় এবং বিনয় ভিন্ন বিষয়। তো বিনয় আছে কিনা নিজ সত্তার উপর চিন্তা করা উচিত মানুষের, নিজ যোগ্যতা নিয়ে চিন্তা করা উচিত। বান্দা হলো অসহায়, আল্লাহ তাআলার সামনে তো প্রত্যেক বান্দাই অসহায়, কারণ আল্লাহ তাআলার শান অধিক রয়েছে, বান্দার এতটা নেই। আচ্ছা, আল্লাহ অসহায়ত্ব থেকে পবিত্র রয়েছেন, তার গুণ হলো অহংকার। জি হ্যাঁ, তিনি হলেন মুতাকাব্বির, তার একটি গুণবাচক নাম রয়েছে। তো মুতাকাব্বির হওয়া আল্লাহ তাআলাকেই মানায়, বান্দার জন্য অহংকার করা মানায় না। তো বিনয় সৃষ্টির জন্য বিনয়ের উপকারিতা পাঠ করতে হবে, বিনয়ের উপকারিতা শুনতে হবে। ইহিয়ুল উলুমের মধ্যে বিনয়ের অসংখ্য ফজিলত রয়েছে। হাদিসে পাকে রয়েছে যে আল্লাহর জন্য তাওয়াজও করবে, অর্থাৎ বিনয় গ্রহণ করবে, আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করবেন। আল্লাহ আমাদের সকলকে বাস্তবেই বিনয় নসিব করুন। এখন এভাবে মুখ দিয়ে তো বলেই থাকে আমি অধম, নগণ্য, আরো বিভিন্ন ধরনের বিনয়ের শব্দ বলে থাকে। আর একটু মিজাজ বিরোধী কথা হয়ে গেলে তো কোথাকার বিনয় আর কোথাকার নম্রতা। বলা হয় আমি মেরে ফেলবো, খেয়ে ফেলবো, মাথা ফাটিয়ে ফেলবো, দাঁত ভেঙে ফেলবো, এমন অবস্থা হয় আমাদের। আল্লাহ করিম আমাদেরকে আন্তরিকভাবে প্রকৃত রূপে বাস্তবিক বিনয় নসিব করুন, আর অন্তর থেকে আমরা নিজেকে নিজে অধম আর একেবারে মানে নিজেকে অসহায় হিসেবে ধারণা করবে। বাকি শব্দের খেলা শব্দের মধ্যেই রয়ে যায়, বিনয় থাকে না। বিনয় তো অন্তর থেকে আসে, আর এটা এক ধরনের মিথ্যাও রয়েছে যে সে মিথ্যা বলছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
এসএমএস এর মাধ্যমে একটি প্রশ্ন এসেছে যে আমার কতিপয় রোজা কাজা রয়েছে, সেগুলো কাজা কি একসাথে করব না ছেড়ে ছেড়ে করতে পারব?
যত দ্রুত সম্ভব তত দ্রুতই কাজা করা উচিত। এখন যদি কোনো অপারগতা থাকে তাহলে ছেড়ে ছেড়েও কাজা করতে পারবে, কাজা তো আদায় হয়েই যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
প্রশ্ন এসএমএস এর মাধ্যমে এসেছে যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা কিভাবে জ্ঞাপন করব, সর্বাধিক উত্তম বাক্য কোনটি?
আলহামদুলিল্লাহ, এটা বলাও আল্লাহ তাআলার শুকর। মুখ দ্বারা বলা আল্লাহ তাআলার শুকর আদায় করা, এটাও আল্লাহ তাআলার শুকর, এটাও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। প্রকৃত কৃতজ্ঞতা হলো যে নেয়ামত তাকে দান করা হয়েছে তা আল্লাহর সন্তুষ্টমূলক কাজে ব্যবহার করা। যেমন হাত আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আনুগত্যের জন্য উঠানো আর ব্যবহার করা, প্রকৃত কৃতজ্ঞতা এটাই, নেয়ামতের কৃতজ্ঞতা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আচ্ছা, মাকতাবাতুল মদিনায় একটি খুবই সুন্দর কিতাব রয়েছে, আর শুকরুলিল্লাহ, এটা অনেক পুরাতন বুজুর্গদের লেখা কিতাব, উর্দু অনুবাদ হয়েছে। কৃতজ্ঞতার ফজিলাত, শুকুর কি ফাজাইল, খুবই সুন্দর পুস্তিকা এটা। এ ধরনের কোন পুস্তিকা এখনো আমার দৃষ্টিগোচর হয়নি, এত সুন্দর পুস্তিকা এটা, এত উপকারিতা রয়েছে কৃতজ্ঞতার। বাস আমরা এমন মানসিকতা তৈরি করে নেই যে এই নিঃশ্বাস যে আমরা নেই এই নেয়াটাও আল্লাহর নেয়ামত, এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা। নিঃশ্বাস বের হওয়া এটাও আল্লাহর নেয়ামত, তো এজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা। প্রত্যেক মুহূর্ত যে রয়েছে এটাও আল্লাহর নেয়ামত যা আমাদের থেকে অতিবাহিত হচ্ছে। কৃতজ্ঞতা থেকে বান্দা মুক্ত হতেই পারে না, এটা হলো কৃতজ্ঞতার উপকারিতা। আলহামদুলিল্লাহ তা অবশ্যই পাঠ করবেন, আপনি পাঠ তো করুন আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ভালো লাগে।
যদি অন্তরে কুধারণা আসে তবে এই কুধারণা কিভাবে দূর করা যায়?
কুধারণা এটা এমন একটা রোগ যে কতিপয় মানুষের স্বভাব এরকম হয়ে থাকে, প্রতিটি কথা বাস তারা কুধারণা করবে, কুধারণার দিক বের করেই নেয়। তো এতে এমনটা কোন মুসলমানের ব্যাপারে এই মানসিকতা তৈরি করুন, আলা হযরত যা লিখেছেন ফতোয়া রাজবিয়ার মধ্যে যে মুসলমানের কর্ম, মুসলমানের কাজ এটা ফেলে হাসান, অর্থাৎ উত্তম কাজ মনে করা, তার ব্যাপারে পূর্ণময় ধারণা প্রতিষ্ঠিত করা, এটা ওয়াজিব রয়েছে। অর্থাৎ তার মধ্যে সুধারণার দিক বের করে নেয়া, যে এটাও হতে পারে, ওটাও হতে পারে, না না এভাবেও হতে পারে, অর্থাৎ অযথা জোর করে এটাই কেন বলবো, যে তার মানে তার নিয়ত খারাপ রয়েছে। এখন যেমন কোনো বস্তু রয়েছে, সেটা সামনে রাখা রয়েছে আর সেখানে কেউ তাকাচ্ছেও না, তো স্বাভাবিকভাবে কারো দায়িত্বে নেই, আর কোনো ব্যক্তি বস্তুটা দেখছে। এখন এজন্য এই কুধারণা করা যে সে চুরির সুযোগ খুঁজছে, সুযোগ পেলেই সেটা চুরি করবে, এই ধারণা করার কি দরকার রয়েছে? এভাবে মানুষ একদৃষ্টিতে কোনো বস্তুকে দেখেই থাকে, ভালো লাগলে, অথবা মাঝে মাঝে আমাদের এটা মনে হয় যে সে আমাকে দেখছে অথচ তার মনোযোগই থাকে না। তো এভাবে ভালো অনেকগুলো দিক থাকে, তা সন্ধান করা উচিত, কেননা কুধারণা যা রয়েছে সেটা হারাম আর জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আমার প্রশ্ন হলো, অনেক সময় কিছু শিক্ষণীয় দৃশ্য দেখে থাকি যার দ্বারা শিক্ষা পাওয়া যায় যা মানুষকে পুণ্যের কাজের দিকে অগ্রসর করে, তবে কিছুদিন পর উদাসীনতা ছেয়ে যায়, স্থায়িত্ব অর্জন হয় না। মানুষ ধারাবাহিকভাবে সেই শিক্ষা গ্রহণ করবে আর ধারাবাহিকভাবে মানুষ পুণ্যের কাজের জন্য প্রচেষ্টা করা, তো পুণ্যের কাজে কিভাবে স্থায়িত্ব অর্জন করা যাবে, এর উত্তর প্রদান করুন। জাযাক আল্লাহু খাইরা।
আল্লাহ করিম আসানি দান করুন। দেখুন, শিক্ষণীয় দৃশ্যাবলী যে আমাদের মাঝে আছে, এগুলোর খেয়াল ভুলে যাওয়া, হালকা হয়ে যাওয়া, এটা আল্লাহ তাআলার নিয়ামত, অন্যথায় মানুষ কিছুই করতে পারবে না। যেমন কারো মায়ের ইন্তেকাল হয়ে গেল, তো সেদিন সে খুবই কান্নাকাটি করে থাকে, খুবই ব্যথিত হয়ে থাকে, খাবার ভালো লাগে না, পানীয় ভালো লাগে না, তার ঘুম চলে যায়। আচ্ছা, এখন কি হয়, তার এই অবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে শেষ হয়ে যায়, কম হয়ে যায়, বুঝতে পেরেছেন? তারপর হালকা স্মরণে রয়ে যায়। অতপর মানুষ সব কিছুই করতে থাকে, খুশিও করে থাকে, বিবাহ করে থাকে, সব কিছু করে থাকে। তো যদি সে প্রথমে যে শোকাহত হয়েছে, তার মায়ের লাশ সামনে রাখা ছিল, যদি তার সেই শোকাহত অবস্থা সারা জীবন থাকত, তাহলে জীবন চালানোর নিয়ম রীতিগুলো চলত না। এ ধরনের আরও অনেক বিষয়ের উপর কিয়াস করা যেতে পারে। তো এভাবে শিক্ষণীয় দৃশ্যের কল্পনা তো শেষ হয়ে যায়, আর হয়ে যাওয়াই উচিত, যেন জীবনের নিয়ম রীতি যা রয়েছে তা চলতে থাকে। অবশ্য এটা যে নেকির উপর অটলতা, তো নেকির উপর অটলতার জন্য পরিপূর্ণ প্রচেষ্টা করুন, নেকির ফজিলতের দিকে দৃষ্টি রাখুন, নেকি না করার ক্ষতিসমূহ স্মরণ রাখুন, আল্লাহ আযসা ওয়া জাল্লার কাছে অটলতার জন্য দোয়াও করতে থাকুন। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আযসা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
প্রশ্ন SMS এর মাধ্যমে এসেছে যে, আমার দোয়া কি কবুল হয়ে থাকে এবং আমি এটা কিভাবে বুঝব?
দোয়া তো কবুল হয়ে থাকে, তবে দোয়া কবুল হওয়ার অবস্থা, আমাদের এখানে আমরা এটাই মনে করে থাকি, আমরা যা চেয়েছি সেটা আমরা পেয়ে গেছি। বাচ্চা অসুস্থ, দোয়া করলাম, বাচ্চা সুস্থ হয়ে গেল, তো আমরা মানসিকতা তৈরি করছি যে আমাদের দোয়া কবুল হয়ে গেছে। নিঃসন্দেহে এটাও একটি অবস্থা দোয়া কবুল হওয়ার, তবে আরও অবস্থা রয়েছে। এখন যদি বাচ্চা অসুস্থ, অসুস্থই রয়েছে, তার অসুস্থতা দূর হয়নি, তবুও এই দোয়া এভাবে কবুল হওয়ার অবস্থা হতে পারে, যা আমাদের সামনে প্রকাশিত নয়। যেমন, আমি যদি দোয়া না করতাম তাহলে এই বাচ্চা আরো বেশি অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, তো দোয়ার বরকতে তার অসুস্থতা স্টপ হয়ে গেল, বৃদ্ধি পায়নি আর সেখানেই থেমে গেল, এটাও একটি দোয়া কবুল হওয়ার অবস্থা। আগত মুসিবত, বিপদ আপদ থেমে গেল দোয়ার বরকতে, আমরা জানতেই পারিনি, কবুল হওয়ার একটি অবস্থা এটাও। আর যে দোয়া স্বাভাবিকভাবে কবুল হয়নি, কিয়ামতের দিন মানুষ যখন এর প্রতিদান দেখবে, তো আকাঙ্ক্ষা করবে, হায় দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হতো, তাকে এত প্রতিদান ও সওয়াব প্রদান করা হবে কিয়ামতের দিন। দোয়া মূলত আল্লাহর ইবাদত যেমন নামাজ রয়েছে, নামাজও একটি ইবাদত, রোজা রাখাও একটি ইবাদত, তো দোয়া করাটাও একটি ইবাদত। তো ইবাদত মনে করে আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের উচিত দোয়া করা। আর দোয়া ও মুখ্যুল ইবাদ, দোয়া ইবাদতের মগজ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
এই কথা কতটুকু সত্য যে যার কিডনি ডায়ালিসিস হয়ে থাকে তারা ৬ মাসের পর ইন্তেকাল করেন?
এই কথা সঠিক নয়। আমি তো এমন রোগী দেখেছি যার ডায়ালিসিস হয়েছে, দীর্ঘদিন যাবৎ ডায়ালিসিস চলছে এবং এখনও সে জীবিত আছে। ডায়ালিসিসের যে রোগী রয়েছে তাকে নিজ মানসিকতা তৈরি করা উচিত। এখন যদি কেউ নিজ মানসিকতা তৈরি করে নেয় এখন ৬ মাস বাকি, অথবা এভাবে আমার কিডনি নষ্ট হয়ে গেছে আমি শেষ, তখন বুঝে যাবেন যে ভয় অধিক বৃদ্ধি পেল আর এতে মানসিকতার খুবই প্রভাব হয়ে থাকে। এক ডক্টর খুবই বিস্ময়কর একটি ঘটনা শুনিয়েছিল যে এক মেয়ে অসুস্থ ছিল এবং সে যে হসপিটালে এডমিট ছিল তার জানালার সামনে একটি দালানের উপরে একটি লতা বিশিষ্ট গাছ ছিল, অর্থাৎ লতা গাছেরই মতো, এর মধ্যে লম্বা লম্বা গাছ হয়ে থাকে যাতে পাতা ফুল ইত্যাদিও হয়ে থাকে। ওই লতা বিশিষ্ট গাছ জড়িয়ে থাকে, পেঁচিয়ে থাকে দেয়ালের সাথে, তো লতা গাছ ছিল সেটা। তো মেয়েটি ওই গাছটির দিকে তাকিয়ে থাকত এবং সে একেবারে মানসিকতা তৈরি করেছিল যখন এর শেষ পাতাটি ঝরে যাবে আমার জীবনের পাতাও ঝরে যাবে, আমি মরে যাব। এখন ধীরে ধীরে এর পাতা ঝরা শুরু করলো, হয়তো পাতা ঝরার দিন ছিল তখন, তো পাতা ঝরতে থাকতো, তার অসুস্থ বৃদ্ধি পেতে থাকতো, সাধারণত তার সব টেস্ট ক্লিয়ার, এখন জানামতে কোনো সমস্যা নেই। এখন বোঝা যাচ্ছিল না যে সমস্যা কি, ডক্টরদের বুঝে আসছিল না যে সব টেস্ট ক্লিয়ার রয়েছে তার অসুস্থতা বৃদ্ধি কেন পাচ্ছে, এমন কি যে সে একেবারে মৃত্যুর কাছে চলে আসলো। তো যে ডাক্তার তার চিকিৎসা করছিল হঠাৎ তিনি একদিন দেখলেন মেয়েটি জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাক্তার দেখল গাছটি যে ছিল পাতা ঝরার পর মাত্র একটি পাতা রয়ে গেছে। তো ডাক্তার সে বুঝতে পারল ঘটনাটি, যে মনে হয় এর এই ধারণা রয়েছে যেভাবে পাতা ঝরে যাচ্ছে সে মনে করছে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আর শেষ পাতাটি ঝরে গেলে আমি মারা যাব। ওই গাছের শেষ পাতাটি রয়ে গেছিল, এজন্য একেবারে তার এন্ড অব দ্য লাইফ ছিল, সে এমন অসুস্থ হয়ে পড়ল। তো ডাক্তার সেই জানালায় পর্দা লাগিয়ে দিল, তাকে বলল তুমি বাইরে দেখবে না। আর তখন ডাক্তার রাতে, তখন ছিল শীতকাল আর বৃষ্টিও পড়ছিল, তবে ডাক্তার সাহস করে সামনে সেই দেয়ালে যে কোনোভাবে লতা গাছ লাগালেন, ব্যবস্থা করে দিলেন, তিনি পাতা লাগিয়ে দিলেন। এখন সকাল হল, মেয়েটি দেখল শেষ পাতাটি আছে না পড়ে গেছে, দেখল যে অসংখ্য পাতা রয়েছে, তো মেয়েটির মুখে আনন্দের ছাপ দেখা গেল, আনন্দিত হল আর ধীরে ধীরে সে সুস্থ হওয়া শুরু করলো, যে পাতা তো এখনো অসংখ্য রয়েছে, আমার জীবন এখনো অনেক বাকি রয়েছে। এখানে ডাক্তার যেহেতু তীব্র শীত আর বৃষ্টিতে এই কাজটি করছিল তো তার নিউমোনিয়া হয়ে গেল। তো সেই ডাক্তার তো ইন্তেকাল করলো নিউমোনিয়ার কারণে, তবে সেই মেয়েটি যে ছিল তার প্রাণ বেঁচে গেল। তো এভাবে হতে পারে, এটা বানানো গল্প, কিন্তু এভাবে মানসিকতার খুবই প্রভাব হয়ে থাকে। তো যদি এই মানসিকতা তৈরি করেন যে ৬ মাসেই আমার উইকেট উড়ে যাবে ডায়ালিসিসে, তখন বেঁচে থাকা খুবই কষ্টকর। তো এজন্য এমন মানসিকতা তৈরি করবেন না, আর নিজে একেবারে মানে যে উইল পাওয়ার তৈরি করুন, ইনশাআল্লাহ সবকিছু আল্লাহ আজ্জা বাজাল যা ইচ্ছা করবেন সেটাই হবেন, সেটাই হয়ে থাকে যা আল্লাহ ইচ্ছা করেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। যদি নিজেই অসুস্থ হয়ে থাকেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, আপনার কোনো বন্ধু এই রোগে আক্রান্ত হলে আল্লাহ পাক তাকেও সুস্থতা দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
এসএমএস এর মাধ্যমে প্রশ্ন হলো, যদি কেউ কারো সম্পদ আত্মসাত করে এবং যার সম্পদ আত্মসাত করেছে সে বলল আমি কিয়ামতের দিন এর প্রতিদান নিব আর তাকে সেই দিনও মাফ করব না, কিন্তু এখন তার অন্তর ঠান্ডা হয়ে গেল, তো এর কাফফারা কি রয়েছে?
আচ্ছা, কেউ যদি সম্পদ আত্মসাৎ করে ফেলে আর সে বলল আমি কিয়ামতের দিন উসুল করব, তো প্রথম তো এটা বলাটা কি গুনাহ যার কারণে কাফফারা হবে? আর প্রত্যেক গুনাহের এভাবে কাফফারাও তো হয় না, অনেক সময় তওবা যথেষ্ট হয়ে যায়, তো এটাকে গুনাহ বলার জন্য তো দলিলের প্রয়োজন। ঠিক আছে, তার সম্পদ আত্মসাৎ করেছে, বিনষ্ট করেছে, তো কিয়ামতের দিন মজলুম পাওনা বুঝে পাবে, এটা তো বান্দার হকের ব্যাপারে এমন রয়েছে, আল্লাহ আজ্জা ওয়া জাল হক তার থেকে দেয়াবে। সে যদি এটা বলেও ফেলে এটাকে গুনাহ তো বলা যাবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আসবাদ প্রশ্ন করেছেন যে আমাদের আত্মীয় স্বজন যদি দুনিয়া থেকে যাওয়ার পর স্বপ্নে কেন দেখি না?
এর মধ্যে কল্যাণ রয়েছে, এজন্য যে যদি স্বপ্নে দেখেন আর যদি মন্দ অবস্থায় দেখেন তখন চিন্তা বৃদ্ধি পাবে, তাই না? এর সম্ভাবনা রয়েছে, জরুরি নয় এমন হওয়াটা, ভালো অবস্থায় দেখা যেতে পারে, আল্লাহ তাআলার ইচ্ছা। প্রত্যেকে দেখতে পারাও জরুরি নয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
আবরার আহমদ প্রশ্ন করেছেন, নিজ ভুলের কারণে কিভাবে ক্ষমা চাওয়া যায়?
যেমন সময় সুযোগ তেমন ভুল।
মাদানী মুজাকারাতে আমির আহলে সুন্নতের কাছে প্রশ্ন, যদি ইসলামী ভাই নামাজ পড়ে নেন এবং তার পিছনে আরেক ইসলামী ভাই নামাজ পড়ছেন, সে কি তার সাইড থেকে বের হয়ে যেতে পারবে কি না, এই ব্যাপারে কিছু দিক নির্দেশনা দিন।
অর্থাৎ সামনে দিয়ে যেন যেতে না হয়। উদাহরণস্বরূপ, এমন কেউ রয়েছেন যার একেবারে পিছনে, ঠিক পিছনে, তার সোজা পিছনে কেউ নামাজের জন্য দাঁড়িয়েছে, অর্থাৎ সে প্রথম থেকেই, মনে করুন এখন নামাজ পড়ছে, পিছনে কেউ এসে নামাজ শুরু করলো, তো তিনি প্রথম থেকেই এখানে উপস্থিত হয়ে নামাজ পড়ছেন। এখন তিনি নিজ নামাজ কমপ্লিট করেছে, সে এখনো নামাজ পড়ছে, এখন সে চলে যেতে চাচ্ছে, তো সে লেফট রাইট যেখান থেকে চাইবে যেতে পারবে। এটা নামাজের সামনে দিয়ে যাওয়া নয়, একদিকে হয়ে গেল। হ্যাঁ, একদিকে হয়ে গেল, এখন চাচ্ছে আমি আবারও যাব, তো এখন যেতে পারবে না। এখন যদি যায় তাহলে এটাকে নামাজের সামনে দিয়ে যাওয়া বলা হবে।
মোহাম্মদ সাজিদ আত্তারি লন্ডন থেকে আরজ করছি। আমির আহলে সুন্নতের দরবারে প্রশ্ন আরজ হলো যে নেকির দাওয়াতের ফজিলত কি রয়েছে?
নেকির দাওয়াতের ফজিলতের উপরে একটি পরিপূর্ণ কিতাবই রয়েছে যার নাম নেকির দাওয়াত, মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ফজিলতই ফজিলত বর্ণনা করা হয়েছে। নেকির দাওয়াতের ফজিলত তো কোরআনুল করিমের মধ্যে বর্ণিত, হাদিসে মুবারকা মধ্যেও বর্ণিত রয়েছে। নেকির দাওয়াত দেয়া যদি বন্ধ হয়ে যায় উম্মতের মধ্যে, একেবারে বিশৃঙ্খলতা দেখা দিবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নেকির দাওয়াত দেয়াতে যদি এখন অলসতা চলে এসেছে উম্মতের মধ্যে, তবে এখনও অবশিষ্ট রয়েছে। যদি নেকির দাওয়াত দেয়া একেবারে শেষ হয়ে যায় তখন হয়তো কোনো নামাজই থাকতো না। এই লোকেরা যে নামাজ পড়ছে এর মানে নেকির দাওয়াত দেয়া হচ্ছে, জানা যাচ্ছে যে নামাজ ফরজ রয়েছে, রমজান শরীফের রোজা রাখছে, জানা যাচ্ছে যে রোজা রাখছে, যে কোনো মাধ্যমে, দলিলের মাধ্যমে, আমল দ্বারা, মুখ দ্বারা, ইশারা দ্বারা নেকির দাওয়াত দেয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। এটি এমন একটি আমল যা দুনিয়ার মধ্যে শেষ হতেই পারে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
খোদা ভীতি আর ইশকে মুসাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকারা, মদনী